সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠান নিয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার একটি ভিডিও প্যাকেজ আমরা নিয়ে থাকি। ওই প্যাকেজ অনুযায়ী একটি বিষয় আমরা নিয়ে আলোচনা করি, এবং আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে একজন মুবাল্লিগ থাকেন, যিনি আলহামদুলিল্লাহ আমাদেরকে ওই বিষয় সম্পর্কে আলোচনা শুনিয়ে থাকেন। আজকেও আলহামদুলিল্লাহ আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী হাফেজ মোহাম্মদ আব্দুল মুত্তালিব মাদানী। হুজুর, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ।
দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথে যিনি রয়েছেন, মাশা আল্লাহ, হাফিজে কোরআনও রয়েছেন, আর আজকের যে বিষয় এর সাথেও রিলেটিভ রয়েছে ইনশাআল্লাহ আজাল, আশা করি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। অনেক অজানা তথ্য আজকে জানতে পারবেন, আর আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজাল, আশা করি এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে, কোরআনের মহত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আজাল। আজকে আমরা বিষয় নিয়েছি কোরআনের মহত্ব। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ও বারাআতাম মিনান নার, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার দুই চোখের মাঝখানে লিখে দিবেন, ওই ব্যক্তি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মাআশ শুহাদা, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করলাম, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজাল অধিকারে আমরা দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন সকলে একবার মহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের সকলকে অনুরোধ করব, যারা আমাদেরকে দেখছেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন, চাইলে SMS করতে পারেন, কল করতেও ভুলবেন না, মেসেজ করতেও ভুলবেন না। আপনাদের কলও আজকে আমরা এই অনুষ্ঠানে সামিল করব, মেসেজও সামিল করব ইনশাআল্লাহ আজাল। আসুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা প্যাকেজ আজকে যে অনুষ্ঠানে নিয়েছি প্যাকেজটির দিকে যাব, প্যাকেজটি চালিয়ে দিই।
সূরায়ে কদরের একটি আয়াতের অনুবাদ এমন রয়েছে যে, নিশ্চয় আমি এই কোরআনকে শবে কদরে নাজিল করেছি। আমার প্রশ্ন হল, কোরআন মাজিদ কি শুধু শবে কদরের বিভিন্ন রাতেই নাজিল হয়েছে? আরও একটি বিষয়, তাওরাত শরীফ আল্লাহর কালাম, জাবুর শরীফ আল্লাহর কালাম, ইঞ্জিল শরীফ আল্লাহর কালাম এবং কোরআন শরীফ আল্লাহর কালাম, যেহেতু এগুলোর সবকটি আল্লাহর কালাম, তাহলে কোরআন মাজিদ সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো কিভাবে? শুনেছি যে যখন কিয়ামত ঘনিয়ে আসবে তখন কোরআন মাজিদ উঠিয়ে নেওয়া হবে, আর এও শুনেছি যে যখন কিয়ামত ঘনিয়ে আসবে তখন কোরআন মাজিদের হুরুফ উড়ে চলে যাবে। বাস্তবেই কি এমনটা হবে? আর যদি এমনটি হয় সেক্ষেত্রে যারা কোরআনের হাফিজ তাদের অন্তরে কোরআনে মাজিদ সংরক্ষিত রয়েছে, সেগুলোর কি হবে? প্লিজ শেখ বলুন, তাহলে সঠিক কোনটি?
আল্লাহ আল্লাহ, দেখুন চারটি কিতাবই প্রসিদ্ধ, তাছাড়া সহিহাও রয়েছে, ইনজিল শরীফ, তাওরাত শরীফ, জাবুর শরীফ এবং কোরআন শরীফ, এগুলো সবকটি আল্লাহর কালাম, আর তা মুনাজ্জাল মিনাল্লাহ। অন্যান্য কিতাবে লোকেরা যা সংযোজন করেছে সেগুলো তো প্রত্যাখ্যিত, তবে প্রকৃতপক্ষে যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহর কালাম সেগুলো সব বরাবর। সেক্ষেত্রে বলা হয় যে এটি উত্তম আর এটি শ্রেষ্ঠ এমন নয়। তবে কথা হলো, এই যে তিনটি কিতাব যেগুলোর আমি নাম নিয়েছি, এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু সত্য, 100% সত্য। তবে সেই যুগ পর্যন্ত এগুলোর বিধান কার্যকর ছিল, এখন এগুলোর উপর আমল করা যাবে না। কোরআন মজিদ চলে এসেছে, নতুন বিধান এসেছে, সুতরাং এখন এর উপর আমল করা হবে। তবে এখনও সেগুলোর উপর ঈমান রাখতে হবে যে সেগুলোর প্রতিটি অক্ষর সত্য। সেগুলোর একটি অক্ষরও যদি অস্বীকার করা হয় যে তাওরাত শরীফের এই কথাটি ভুল, ইনজিলে অমুক কথাটি ভুল, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। নাজিলকৃত ইনজিলের কথা বলছি, বর্তমানে যে ছাপানো ইনজিল পাওয়া যায় আমি সেটির কথা বলছি না, যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তাতে বিন্দু পরিমাণ কোনো একটি অক্ষরেরও অস্বীকার করার সুযোগ নেই। না কোনো মুসলমান ভাবতেও পারে যে নাউযুবিল্লাহ আল্লাহ পাক কোনো ভুল কথা বলতে পারেন, নাউযুবিল্লাহ। এ কথাটা বলতেও আমার ভালো লাগছে না, আমাদের বিশ্বাস আছে, প্রত্যেকটি অক্ষরের উপর বিশ্বাস আছে, ঠিক আছে, এ হলো এর প্রথম অবস্থা। দ্বিতীয়ত, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআনুল করিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এটিকে অর্থাৎ কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। তো এটি লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে অবতীর্ণ হয় কোরআনুল করিম। লাইলাতুল কদরের গুরুত্ব কেন? এটাই এর কারণ যে সেই রাতে কোরআন নাজিল হয়েছিল। আচ্ছা, এখন 23 ইয়ার্সে, 23 বছরে আল্লাহ পাক একটু একটু করে, যেটাকে ধারাবাহিক বলা হয়, পর্যায়ক্রমে যেভাবে আল্লাহ চেয়েছেন অনুরূপভাবে নিজ ইচ্ছায় নিজ অনুগ্রহে কিছু কিছু অংশ স্বীয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। দীর্ঘ 23 বছরে এই কোরআনুল করিম পরিপূর্ণ অবতীর্ণ হয়।
প্রশ্নের মধ্যে তো উত্তম হওয়ার কথা বলা হয়েছে, সুতরাং এর মধ্যে উত্তম রয়েছে, তবে কালামুল্লাহ নিজস্ব মর্যাদায় অটল। যা যা আল্লাহ পাক নাজিল করেছেন সেগুলো সব আল্লাহর কালাম। তবে স্বয়ং কোরআনে মাজিদ ফুরকানে হামিদের এক সুরা অপর সুরার তুলনায় মর্যাদা রাখে। সুরা ইখলাস রয়েছে, তা যদি 3 বার পড়া হয় তাহলে সম্পূর্ণ কোরআনের সওয়াব রয়েছে। অনুরূপভাবে কিছু আয়াত ও সুরা রয়েছে যা বিশেষভাবে এই উম্মতকে প্রদান করা হয়েছে, যেমন সুরা বাকারার সর্বশেষ 2 আয়াত। তাছাড়া অনুরূপ কোরআনের 200 আয়াত এমন রয়েছে যা তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে ছিল না। সেগুলো বিশেষভাবে এই উম্মতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় দেওয়া হয়েছে। সুতরাং শ্রেষ্ঠত্ব হওয়ার ব্যাপারে সঠিক মত হলো যে একে অপরের উপর শ্রেষ্ঠত্ব সওয়াবের ভিত্তিতে আল্লাহ পাক প্রদান করেন।
জি জি, আমি বলছিলাম কালাম হওয়ার দিক থেকে।
জি, কালাম হওয়ার দিক থেকে সবগুলোই আল্লাহর কালাম,
আল্লাহর কালাম। তাছাড়া ঈমান আনয়নের দিক থেকেও সবগুলো এক সমান। অনেকে বলতে পারে যে এই কিতাবকে অস্বীকার করছে সুতরাং সে পথভ্রষ্ট, আর অমুক কিতাবকে অস্বীকার করেছে সুতরাং কাফির। এমন নয়, একটি অক্ষরকে অস্বীকার করলেও, কেননা আল্লাহ এই অক্ষর অবতীর্ণ করেছেন, যদি এটিকে আমরা না মানি, ইমান না আনি, নাউযুবিল্লাহ, এমনটা ভাবতেও পারবে না কোনো মুসলমান, চোখ বন্ধ, আমরা ইমান এনেছি এবং সত্যায়ন করেছি। হাফিজদের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ ভুলিয়ে দেওয়া হবে, কারো স্মরণে থাকবে না। লিখার ক্ষেত্রে যেমন ব্ল্যাকবোর্ডে অনেকে লিখে, টেক্সটের মাধ্যমে আয়াত লেখা হয়, অথবা ডিলেট নামে একটি শব্দ আসে এবং ডিলেট করে দেওয়া হয়, এই অর্থে বলা হয়নি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
আলহামদুলিল্লাহ, আমরা খুবই সুন্দর প্যাকেজ আজকে দেখতে পেলাম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া কয়েকটি বিষয় আমাদেরকে অবগত করেছেন, তার মধ্য থেকে আমরা বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের মহত্ব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের রাত্রে এটিকে অবতীর্ণ করেছেন, আর এই জন্য আল্লাহ তাআলা এই রাতকেও আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কোরআন এর মহত্ব আজকের বিষয় আমরা নিয়েছি, কোরআনের মহত্ব কেমন, যে এই রাতে অবতীর্ণ হয়েছে এই জন্য এই রাতকে আল্লাহ তাআলা মর্যাদাবান বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের কত ফজিলত আল্লাহ তাআলা নিজের কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। দর্শক বিন্দু, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ মুসলমান আমরা রয়েছি, আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বসিলায় এমন কিতাব দান করেছেন, আল্লাহু আকবার, যে কিতাবের অসংখ্য ফজিলত আলহামদুলিল্লাহ হাদিসে মুবারাকও রয়েছে এবং কুরআনুল কারীমের আয়াতও রয়েছে। খুদ কুরআনুল কারীম আল্লাহু আকবার, যেটির ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ, আল্লাহু আকবার, যে ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন যে এটি লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ ছিল, আলহামদুলিল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, কোরআনের মহত্ব নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শ্রবণ করব। আরেকটি বিষয় আমরা জানলাম যে বর্তমান সময়ে প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজাল্লাহ অনেকে বলে এটি তাওরাত, এটি ইনজিল, এটি জবুর, এরকম বলে মানুষকে ফ্রিতে বিতরণ করে থাকে। তো বর্তমান সময়ে যেগুলো আছে এগুলো পড়াও যাবে না, আমাদেরকে পড়াও উচিত নয়, কারণ এগুলো মন গড়া হয়ে থাকে। তবে আলহামদুলিল্লাহ কোরআন এমন একটি কিতাব, বলা হচ্ছে যে আল্লাহ তাআলা আসমানি যে সকল কিতাব নাজিল করেছেন সমস্ত কিছু আল্লাহ তাআলা চারটি যে বিশেষ কিতাব রয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, তাওরাত শরীফ, জবুর, ইনজিল, এবং এই সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যত মর্যাদা, যত শান মান, যত কিছু আলোচনা করেছেন সমস্ত কিছু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন, বর্ণনা করেছেন। তার মানে আসমানি সকল কিতাবে যা কিছু রয়েছে এই সমস্ত কিছু একত্রিত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে প্রদান করেছেন, সুবহানাল্লাহ। যাই হোক, যেহেতু আমাদের সাথে আজকে মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের আব্দুল মুত্তালিব ভাই রয়েছেন, ইনশাআল্লাহ ইনার থেকে শ্রবণ করব কুরআনের মহত্বর ব্যাপারে। জি হুজুর।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনি শুরুতেই বলছিলেন মাশাআল্লাহ যে কোরআন এমন একটা বিষয় যে তার কারণে কদরের রাত্র হয়েছে, অর্থাৎ সম্মানিত রাত্র হয়েছে। সেই রাত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এটা হাজার রাত্রের চেয়েও উত্তম, মূল্যবান। আমরা যদি দেখি তো কোরআনে পাকের সব দিক থেকে কোরআনে পাকের একটা মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মর্যাদা, এর মাহাত্ম্য বুঝাতে গিয়ে মাহাত্ম্য তুলে ধরেন যে আমি যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত।
আল্লাহু আকবার। লাউ আনজালনা
হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ।
মাশাআল্লাহ।
যে আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, হাবিব আপনি দেখতেন যে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।
আল্লাহু আকবার।
এর মাহাত্ম্য কতটুকু, এর বিশেষত্ব, এর মর্যাদা কত বড় হতে পারে যে পাহাড় জানি আমরা পাথরের, সে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এটার মর্যাদা তো আল্লাহ তাআলা একটা মিসাল দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন এর মাহাত্মটা। সেই কোরআন আজকে অবলীলায় হাফিজ কোরআন ধারণ করছে, লালন করছে নিজের সিনার মধ্যে। আর আমরা জানি যারা এই কোরআন নিয়ে কবরে যাবে তাদের একটা বিশেষ মর্যাদা রয়েছে।
আচ্ছা,
কোরআনে পাকের তো আয়াত দ্বারাই আমরা বুঝতে পারি যে এর মর্যাদা রয়েছে। এছাড়াও ফুকাহায়ে কেরাম যারা আলেমি দিন রয়েছেন তারা বলেন কাসরাতুল আসমাই তারদ্দু আলা শারফিল মুসাম্মা, যে কোনো কিছুর অধিক নাম হওয়া এটা সেই যে বস্তুর যার প্রতি তার নামগুলো যাচ্ছে, যার দিকে তার বুজুর্গিয়া, তার মহত্বর প্রতি ইঙ্গিত করে।
সুবহানাল্লাহ। আমরা জানি যেটা যত বেশি নাম এটার ফজিলত মহত্ব এটা বোঝানো হয়।
জি জি, আপনি যে বস্তুর যত বেশি নাম থাকবে বুঝতে হবে সেই বস্তুর তত বেশি মহত্ব রয়েছে, মর্যাদা রয়েছে। যে কোনো কিছুর নাম অধিক হওয়া সেটা তার বুজুর্গিয়াতের উপর দালালত করে।
জি,
তো কোরআনের ব্যাপারেও এরকমই বিষয়টা দেখতে পাই। কোরআনে পাকের অসংখ্য নাম রয়েছে, কেউ বলেছেন যে এর নাম 30টা, কেউ 55টা বলেছেন, কেউ 90টা বলেছেন। আমরা যদি আল্লাহ তাআলার যে নামগুলো রয়েছে, আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে, তবে প্রসিদ্ধ হচ্ছে 99টি নাম। তো আল্লাহ তাআলার এই নাম আল্লাহ তাআলার মাহাত্ম্যের উপর পরিচয় দেয়, আল্লাহ তাআলার মাহাত্ম্যের দালালত বর্ণনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য নাম রয়েছে, কিন্তু ওই যে অধিক নাম হওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্যের উপর দালালত করে, দলিল বহন করে। অনুরূপভাবে কোরআনেরও অসংখ্য নাম রয়েছে, যেমনটা ভাবে বিভিন্ন ফোকায়ে কারাম কেউ বলেছেন যে 30-এর অধিক, কেউ বলেছেন 50-এর অধিক, কেউ বলেছেন 90টি। কোরআনে পাকের এই যে নামগুলো, এগুলো কোরআনে পাকের মাহাত্ম্যের উপর দালালত করছে। কোরআনে পাকের কেউ কখনো আল্লাহ তাআলা বলেছেন কিতাব, কখনো বলেছেন করিম, কখনো বলেছেন হুদা, কখনো বলেছেন মুবিন। এই যে আল্লাহ তাআলা এই নামগুলো কোরআনে পাকের দিয়েছেন, এগুলো কোরআনে পাকের এক একটি বৈশিষ্ট্য, এক একটি মাহাত্ম্য ধারণ করে আছে এই নামগুলো। আমরা যদি দেখি যে কোরআনকে আল্লাহ তাআলা কিতাব বলেছেন, এবং কোরআনের ব্যাপারে যদি বলি যে আমরা কোরআনকে কোরআন বলছি, এই কোরআন শব্দটা কোরআনে কতবার এসেছে? কোরআন শব্দটা কোরআনে পাকের মধ্যে বলা হয় যে অসংখ্য জায়গায় এসেছে, যেমন ইন্না আনজালনাহু কোরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, এভাবে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কোরআন, এই কোরআনকে কোরআন বলেছে। কিতাব, কোরআনকে আল্লাহ তাআলা কিতাব বলেছেন, কিতাবের অর্থ হচ্ছে লিপিবদ্ধ করে রাখা, লিখা। তো বলা হচ্ছে যে কোরআনকে কিতাব কেন বলা হলো? তো বলা হচ্ছে যে কোরআনকে কিতাব এই জন্য বলা হলো যে এর মধ্যে পৃথিবীর শুরু থেকে, আউয়াল থেকে আখের, শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা আছে।
সুবহানাল্লাহ।
আর আমরা যদি কোরআনকেই প্রশ্ন করি যে তোমার মধ্যে সত্যি কি সবকিছু লিখে আছে, তো কোরআন জবাব দেয় বিসমিল্লাহ রহমানির রহিম, ওয়ালা আসগর মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন, যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বড় থেকে বড়। কোরআনের মাঝে তুমি যা কিছু প্রশ্ন করতে চাও, কোরআনের মধ্যে তুমি যা তালাশ করতে চাও, সবকিছু তুমি কোরআনের মধ্যে পেয়ে যাবে।
তিবিয়ানা লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বয়ান বর্ণনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করে দিয়েছেন।
সুবহানাল্লাহ। আবার এর মধ্যে আবার যেন অনেকে এটা না বুঝে যে কোরআনে তো সবকিছু স্পষ্ট আছে, এখন আমি নিজেই কোরআন পড়ে সবকিছু বুঝে ফেলবো, বিষয়টা কিন্তু এরকমটা নয়। কারণ যদি এরকমই হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র মুআজ বিন জাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবকিছু শিখেছেন, আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল জ্ঞান দান করেছেন, জ্ঞানের আধার, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমি আপনাকে সেই সকল বস্তু শিখিয়েছি যা আপনি জানতেন না। মা এটা তো একটি আম শব্দ, এর মধ্যে কি আছে আমরা জানি না। আর রহমান ও আল্লামাল কোরআন, যে আল্লাহ আপনাকে কোরআন শিখিয়েছে, কোরআনের মধ্যে সবকিছু আছে। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র হচ্ছে তার সাহাবা কেরাম।
জি।
তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোথাও পাঠান যে আমি তোমাকে অমুক জায়গায় পাঠাচ্ছি, তোমার কাছে তো নতুন নতুন মাসআলা আসবে, তুমি কি করবে? তো বললেন আমি কোরআন দ্বারা সমাধান করব। কোরআনে সকল কিছু সমাধান পাবে না, বললেন যে আমি হাদিস দ্বারা করব। তো হাদিসেও নাও পেতে পারো, তো বলে যে আমি কিয়াস করব, সেগুলো কোরআন হাদিসের উপর কিয়াস করব। এর দ্বারা বোঝা যায় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, যিনারা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শিখেছেন, তারাও সবকিছু কোরআন থেকে যে বের করবে এই বিষয়টা দেখা যাচ্ছে না। বাহ্যিকভাবে তো এটাই বুঝে আসে। তো আমি আপনি কে যে আমরা চাইলে যে বলবো যে আমি কোরআন থেকে সবকিছু বের করে নেবো, আর কিছু আমার কোনো কিছু প্রয়োজন না, বিষয়টা কিন্তু এরকম না।
আপনি যেটা বললেন এটার থেকে এটা বোঝা গেল, আসলে যদি কেউ কখনো নিজেকে এরকম ভাবে দাবি করে যে আমি কোরআনকেই মানবো, অথবা আমি কোরআন ছাড়া, অথবা অনেক সময় বলে যে আমি শুধু হাদিসকেই মানবো, আসলে এই কথাগুলো বলাটা হচ্ছে সাহাবীকে প্রশ্ন করা হয়েছে আর উনি উত্তর দিয়েছেন।
জি।
আর ওর সাথে আমার উত্তর যদি না মিলে তাহলে বুঝতে হবে যে আসলে আমি সঠিক পথে নাই। অনেক সময় এটাও মনে করে বর্তমান সময়ে যে অনেক সময় নিজেকে আহলে কোরআন দাবি করে, দাবি করে কেন, সে মনে করে আমি সঠিক, তাহলে বুঝতে হবে আজকে আমাদের এই অনুষ্ঠানে তাহলে সঠিক কোনটি। তো আপনাকে বুঝতে হবে যে আমি সঠিক নাই, যে কোরআন হাদিস এবং যেটা বলা হয় ইজমা কিয়াস, চারটি জিনিস বিষয়, এই সমস্ত কিছু বিষয় যার কাছে আছে সেই সঠিক।
জি জি। এটা তো কোরআনই বলে না, আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহর রাসূলকে ইতাআত করলো সে প্রকৃতপক্ষে আল্লাহকে
ইতাআত করলো। সুবহানাল্লাহ।
তো আল্লাহর রাসূলকে ইতাআত করার অর্থটা কি তাহলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতের অর্থ হচ্ছে আল্লাহর রাসূল যা করেছেন, যা বলে গেছেন, যা তার মন সমর্থন করেছে সেই সকল বিষয়কে ইতাআত করা। তো সেই সকল বিষয়কে ইতাআত করা যদি হয়ে থাকে, তাহলে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী সরাসরি শুনিনি, তার আমল আমরা সরাসরি দেখিনি। তো সেই যে বিষয়গুলো আমাদের রয়েছে, হাদিস রয়েছে, ইজমা কিয়াস, সেই বিষয়গুলো বিশ্লেষণভাবে সুন্দরভাবে আমাদের মাঝে ফুকাহে কেরামগণ উপস্থাপন করে গিয়েছে, সেইগুলোকে মূলত অনুসরণ করার কথা বলা হয়েছে। তো সুতরাং আমরা নিজে থেকে চাইলে যে কোরআনে তিবিয়ানা লিকুল্লি শাই, যে কোরআনে সবকিছুর বর্ণনা রয়েছে, এর মানে এই নয় যে আপনি কোরআন থেকে চাইলে সবকিছু বের করতে
বর্ণনা রয়েছে। এটার জন্য, এটা বোঝার জন্য, জানার জন্য অবশ্যই আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, এবং কোরআন কিভাবে পড়তে হয়, পড়ার একটা ধরন আছে। শুধু অনেক সময় দেখা গিয়েছে আমরা যদি শুধু তরজুমা পড়ি, বলা হচ্ছে না যে এই কোরআনের মাধ্যমে কেউ হেদায়েত প্রাপ্ত হবে, কোরআনের মাধ্যমে অধিকাংশ লোক পদভ্রষ্ট হবে, আবার অধিকাংশ লোক হেদায়েত পাবে। তো পদভ্রষ্ট কারা হবে, বোঝা যাচ্ছে যে কোরআন পড়েও মানুষ পদভ্রষ্ট হতে পারে। তো এটার মূল অর্থ হচ্ছে যে আমরা যদি দেখি যে এর মানে হচ্ছে আমাকে পড়তে হবে পড়ার মতন, বুঝতে হবে বুঝার মতন, যেই বুজ বা যেই চশমা সাহাবায়ে কেরাম লাগিয়ে পড়েছেন ওই চশমা আমাকে ব্যবহার করতে হবে। আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ রসুলের মহাব্বত এবং আকিদার গত বিষয় আমার চোখে রেখে তারপরে আমাকে প্রত্যেকটা জিনিস
বিষয়টা। আরো আমরা যদি এক দুইটা আয়াত পড়ি তাহলে আরো সহজ হয়ে যায় আমাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি, যে হে ইমানদারগণ তোমরা প্রথমত আল্লাহ তাআলার ইতাআত করো, আল্লাহ রাসূলের ইতাআত করো, এবং তোমাদের মধ্যে থেকে যারা ওই মাপে যারা খলিফা রয়েছে বাদশা রয়েছে তোমাদের মধ্যে থেকে যারা বুজুর্গ ইস্তিহাদ করতে জানে তাদের অনুসরণ করো। তো কোরআনের পাকের মধ্যে যদি সবকিছু থাকে, সবকিছু তো অবশ্যই কোরআনের পাকের মধ্যে আছে, কোরআন পাকের মধ্যে থেকে যদি আমরা সবকিছু নিজে থেকে বের করতে পারতাম, সেই সামর্থ্য যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে তো আল্লাহ তাআলা আল্লাহ রসুলের ইতাআত করার কথা বলতেন বা আমাদের মধ্যে থেকে যারা ফোকাহা রয়েছেন মুস্তাহিদ রয়েছেন তাদের অনুসরণ করতে বলতেন না। আরো সহজভাবে বলতে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশই করে দিয়েছেন, তোমরা যে বিষয়ে জানবে না সেই বিষয়ে কি করবে, জ্ঞানীদের কাছে প্রশ্ন করবে। এখন আমি নিজেকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা এই আয়াত কেন নাযিল করলেন? আমি সবকিছু তো কোরআনে স্পষ্টভাবে বর্ণনা আছে, তার মানে বোঝা যাচ্ছে আমার পক্ষে সম্ভব না কোরআনের সবকিছু আমি নিজে থেকে বের করে ফেলবো।
তাহলে বোঝা গেল কোরআনের মহত্বের মধ্যে এটিও একটা মহত্ব, আমি চাইলে আমার মন গড়া মতন পড়তে পারবো না, এটার জন্য আমাকে কষ্ট করতে হবে। বাংলা কিতাবের মতো অথবা ইংলিশের মতো আমি শুধু তর্জুমা পড়বো হয়ে যাবে এরকম না, যে অন্যান্য কিতাব এবং কোরআনের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। কোরআন এটি হচ্ছে মহত্ব একটি কিতাব, আর অন্যান্য কিতাব এর সাথে যদি আমি এটাকে সমন্বয় করি, বা কেউ যদি বাংলা ইংলিশ পড়ে সে নিজেকে কোরআনের পণ্ডিত মনে করে যে আমি কোরআন ভালো করে পড়তে পারি, তর্জুমা পড়তে পারি, বুঝি, তাহলে এটা আসলেই কোরআনের মহত্ব হচ্ছে এটা। অন্য কিছু নিয়ে যে ব্যক্তি বিশ্লেষণ করবে চলবে, সে এই কোরআনের ব্যাপারে বা মাজাল্লা কোনো বিষয় নিজে থেকে তাখরিজ করবে এটা তার অধিকার নেই।
আপনার কোরআনের একটি মুজিজা, একটি বৈশিষ্ট্য অন্যরকম এটা যে কিয়ামত পর্যন্ত এর থেকে নতুন নতুন বিষয় বেরোতে থাকবে।
আচ্ছা,
কোরআন এই জন্যই বলা হয় যে কোরআন কখনো পুরাতন হয় না।
আল্লাহু
আকবার। যদিও 1400 বছর আগে নাজিল হয়েছে এটা, এখনো পর্যন্ত এটা নতুন। কোরআন এটা বিজ্ঞানময়। আমরা যদি কোরআনে পাকের অন্য একটি আয়াতে দেখি, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, কোরআনের এই যে বৈশিষ্ট্য যে কোরআন সর্বদা নতুন, এর মধ্যে থেকে নতুন নতুন বিষয় সর্বদা বেরোতে থাকবে এবং এখনো বেরোচ্ছে।
কোরআনে পাক আরো বর্তমান সময়ে আমরা যদি দেখি বিজ্ঞান অনেক উপরে চলে গেছে বা আমরা অনেক উন্নত করেছে, তো আমরা যদি এর পিছের কারণ দেখি, আসলেই কিন্তু যারা অমুসলিম তারাও এই কোরআন থেকে বিশ্লেষণ করে এবং কোরআন থেকে তারা বিভিন্ন জিনিস বের করে এরপরে কিন্তু এরা আবিষ্কার করছে।
কোরআন প্রতিনিয়ত রিসার্চ হচ্ছে যে আসলে এটা কোনো মানব সৃষ্ট গ্রন্থ নয়, এটা প্রকৃতপক্ষে স্রষ্টার গ্রন্থ, স্রষ্টার কালাম। আমি যে আয়াতটি বলছিলাম, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যে আজ সেই দিন নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার শরীরকে কি করলাম, হেফাজত করলাম, বাঁচিয়ে নিলাম, কেন, লিমান খালফাকা আয়া, যে তোমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য একটা নিদর্শন থাকবে। এটা আল্লাহ তাআলা ফেরাউনকে উদ্দেশ্য করে বলেছেন।
আচ্ছা,
তো পরবর্তীতে দেখা গেল ফেরাউনের এই যে দেহ যেটা আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছেন, সেটা প্রায় 1300 বছর পর এটা নিয়ে গবেষণা চলল, যে আল্লাহ তাআলা যে বলেছেন যে তার দেহকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষদেরকে শুনিয়েছিলেন যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছে। তো এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, এটা বিশ্লেষণ করতে লাগলো যে এই যে ফেরাউন যার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কখনো মিশর গিয়েছেন না কখনো ফেরাউনকে দেখেছেন, তো এই যে তার দেহকে সংরক্ষণ করার বিষয়টা, এটাকে গবেষণা করে দেখলেন যে কোরআন বলেছে যে তার দেহকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। এই যে ঘটনাটা ইসলামের সাথে আমাদের ফেরাউনের সাথে যে বিষয়টা রিসার্চ করে দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন হুবহু সকল বৈশিষ্ট্য ফেরাউনকে যে আল্লাহ তাআলা হেফাজত করেছেন তার দেহটাকে সকল বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান রয়েছে। তো বৈজ্ঞানিক তো যারা বিজ্ঞানী তারা তো আশ্চর্য হয়ে গেল, না তিনি কখনো মিশরে গিয়েছেন না ফেরাউনকে দেখেছেন, কিন্তু তার ব্যাপারে এই যে অদৃশ্যের সংবাদ দিলেন এটা কিভাবে, তখন অনেকেই বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে কোরআন সত্য। কারণ যদি সত্য না হতো, তার ব্যাপারে যে সংবাদ দেওয়া হয়েছে, না তিনি কখনো মিশরে গিয়েছেন, না কখনো ফেরাউনকে দেখেছেন, না, তাহলে এই সংবাদ তিনি কিভাবে পেলেন? অবশ্যই স্রষ্টা জানিয়েছে, আর এটা স্রষ্টার কালাম। তো এটাই হচ্ছে কোরআনের মজেজা। কোরআন থেকে সর্বদা নতুন নতুন কিছু বেরোতে থাকবে, এবং সারা জীবন মানুষ এটার পিছনে যদি ব্যয় করে, তাহলে এটাকে প্রতিনিয়তই যে বলবে যে এর শেষ হয়ে গেছে, এর খাজানা, এরকমটা হবে না, প্রতিনিয়ত কিছু না কিছু বেরোতে থাকবে আর বের হচ্ছে।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম আসলেই আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ কি মর্তবা, কি মহান ফজিলত কুরআনুল করিমকে আল্লাহ তাআলা দিয়েছেন, তা যদি আমরা আলোচনা করি কখনোই শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এত মর্যাদা দিয়েছেন। তো যাই হোক, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনেকে আমাদেরকে কল করছেন, তো প্রথমেই আমরা কিছু কল নিব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন।
মোহাম্মদ মেহরাজ হোসেন কুমিল্লা থেকে।
জি,
আমি আপনাদের অনুষ্ঠান চ্যানেলটা দেখছি, আমার অনেক ভালো লাগছে, আপনাদের কথাগুলো খুব ভালো লাগতেছিল।
মাশাআল্লাহ,
গাইবান্ধা থেকে আপনি আমাদেরকে কল করেছেন। আপনি মাদানী চ্যানেল দেখেন, মাদানী চ্যানেল আপনার অনেক ভালো লাগে, ভালো লাগবে না কেন, আলহামদুলিল্লাহ এই চ্যানেলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয় কুরআন এবং হাদিসের সমস্ত আলহামদুলিল্লাহ কিছু খোলাসা করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ কুরআন এবং হাদিসের আলোচনাই মাদানী চ্যানেলে হয়, একটা সেকেন্ড আপনি পাবেন না যেখানে নাউজুবিল্লাহ কোনো মাদাল্লাহ কোনো অ্যাড অথবা আমরা যেটা বলি গুনাহের কোনো সিন চ্যানেলে। আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেল 100% শরীয়ত সম্মত, এবং এটি এমন একটি চ্যানেল আলহামদুলিল্লাহ আপনি ঘরে বসে দেখবেন, ইলমে দিন শিখতে পারবেন, নেকি অর্জন করতে পারবেন আলহামদুলিল্লাহ। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সিকান্দার, সিকান্দার থেকে বলতেছি। আমি আপনাদের মাদানী চ্যানেল দেখে অনেক উপকৃত পাইছি, মাশাআল্লাহ আপনাদের নিয়মিত আমি চ্যানেল দেখি, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আর আমরা আপনাদের চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারি, এগুলো থেকে অনেক কিছু শেখা যায়। আপনাদের আল্লাহ তোমার নিয়ামতে বরকত করুন।
মাশাআল্লাহ, মারহাবা। মোহাম্মদ সিকান্দার ভাই, আপনি চট্টগ্রাম থেকে কল দিয়েছেন, আপনি মাদানী চ্যানেল দেখেন, মাদানী চ্যানেলের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুক। আপনি আমাদেরকে কল দিয়ে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য মুবারকবাদ। যারাই আমাদেরকে কল দিয়েছেন আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি, আমাদেরকে উৎসাহিত করার জন্য আরও একবার আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের কল দিয়েছেন, আর যারা আমাদেরকে দেখছেন আপনাদেরও শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের খেদমত করার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই আমাদের সাথে রয়েছেন ফেসবুকে, যারা আমাদেরকে দেখছেন, মোহাম্মদ মুজাম্মেল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, এরপর মোহাম্মদ আব্দুল হান্নান ভাই আমাদের সাথে আছেন, আমাদেরকে দেখছেন মোহাম্মদ জালালউদ্দিন কাদরি ভাই, ইনি জানিয়েছেন মাশাআল্লাহ মারহাবা, চমৎকার আলোচনা চলছে, ইনি আমাদেরকে কমেন্টস করেছেন। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ তারিক হুসাইন ভাই, মাশাআল্লাহ। তারপর আমাদের সাথে রয়েছেন সাগে আত্মার নাম আইডি থেকে, ইনি আমাদের শেয়ারও করেছেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আলোচনা শুনছিলাম কোরআনের মহত্বের ব্যাপারে। আলহামদুলিল্লাহ এটি এমন একটি কিতাব আপনি নিজে শিক্ষা অর্জন করবেন বা শিক্ষা প্রদান করবেন, উভয়ের ক্ষেত্রেই সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমরা সকলেই হাদিসে মুবারাকা এটি আমরা জানি। তো আমরা যদি একটু চিন্তা করি, আমি পৃথিবীর অন্যান্য কিতাব লক্ষ কোটি টাকা দিয়ে ক্রয় করি, অথবা ইংলিশ আমি আরবি ব্যতীত বা অন্য কোনো কিতাব আমি পড়লাম, সারা জীবন কাটিয়ে ফেললাম, কিন্তু অনেক সময় আছে আমরা কোরআন শিখতে পারি না, শিখার গুরুত্ব আমাদের কাছে নাই। আমরা তো এমনও করে ফেলেছি যে হুজুর ইংলিশ পড়ার জন্য, বাংলা পড়ার জন্য মা বাবারও এরকম যেমন মনে হচ্ছে যে ইংলিশ পড়বে বাংলা পড়বে, 5,000-10,000 টাকা দিয়ে টিচার রাখবে, এবং সপ্তাহে 3 দিন, মাসে 20 দিন 25 দিন, কিন্তু কোরআনুল করিম শিক্ষা দিবে, এর জন্য 500 টাকাও খরচ করতে অনেকের গায়ে লাগে, আবার চিন্তা করে হুজুর আসার পরে মোবাইল টিপে কিনা বা কিছু করে কিনা, বা অনেক সময় চিন্তা করে যে পুরো মাসের মধ্যে কয়দিন ক্লাস করায় এসে 10 মিনিট আগে চলে যাচ্ছে কিনা, মানে অনেক কিছু যেটা আমরা ছোট থেকেই অনেক সময় আমরা যদি প্র্যাকটিক্যাল দেখি কোরআনের মহত্ব, আল্লাহ তাআলা এত বড় মহৎ কিতাব আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সমাজের মধ্যে যেন মনে হচ্ছে যে এটা আমরা হারিয়ে ফেলছি বা আমরা এটার দিকে অনেক সময় গুরুত্ব দিই না। গুরুত্ব দেয় আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ গুরুত্ব দেয়, কিন্তু একটা শ্রেণী আছে এখন যারা প্রাইভেটও পড়াইতে চায় না বা একটু ভালো করে কোরআন শিক্ষা দিবে তাও চায় না। তো আপনি কি বলবেন, এই কিতাব যদি কেউ হিফজ করে বা এই কিতাব যদি কেউ অধ্যয়ন করে এটার ফজিলত, এবং যদি কেউ হাফেজে কোরআন হয়, আমরা তো অনেক সময় শুনি লক্ষ কোটি টাকা ব্যয় করে কেউ লয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, এগুলোর ফজিলত আমরা শুধু জানি দুনিয়াতে টাকা উপার্জন করতে পারবে, আখেরাতের ব্যাপারে তো এগুলোর ফজিলত শুনি নাই। তো কোরআন যদি কেউ হাফেজ হয় বা কোরআন যদি কেউ শিক্ষা অর্জন করে এই ব্যাপারে ফজিলত আছে কিনা, বা এই ব্যাপারে আপনি কি বলবেন?
একসাথে অনেকগুলো প্রশ্ন করেছেন। মাশাআল্লাহ, প্রথমে যে বিষয়টা আপনি বলেছেন যে অনেকে দেখা যায় যে ছেলেকে ইংলিশ পড়াচ্ছে, লয়ার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, ডাক্তার বানাচ্ছে, আমি তো তাদের বলবো যদি আপনার একাধিক সন্তান থাকে অন্তত পক্ষে একজনকে কোরআনের হাফেজ আলেমি দিন বানান এবং পরবর্তীতে তাদের সাথে সেই সন্তানের কম্পেয়ার করেন।
আলেমি দিন বানালে তো আমি ইমাম সাহেব ইমামতি করতে হবে মসজিদে 5,000 টাকার
বেতন। আমি তো সেটাই বলছি যে আপনার 4টা সন্তান আছে, 3 জনকে আপনি ইঞ্জিনিয়ার ডাক্তার বয়ার বানান, আর একজনকে হাফেজ কোরআন আলেমি দিন বানান, পরবর্তীতে আপনি কম্পেয়ার করেন যে আসলে আপনার কোন ছেলেটা সবচেয়ে ভালো।
আচ্ছা,
আমরা তো এখন একটা সভ্য যুগে বাস করছি এবং মানুষ কিতাব আগের চেয়ে বেশি পড়ে, যদিও ইসলামী কিতাব না, পত্রিকা অন্যান্য কিতাব পড়ে, এবং আমরা প্রতিনিয়ত পত্রিকার মধ্যে নানা ধরনের ঘটনা দেখি, আর দিন দিন ওল্ড হাউস বাড়ছে, এবং কাদের পিতামাতা এই ওল্ড হাউসে বাস করে সেটাও এখন বলার অপেক্ষা রাখে না। আমরা এরকমও দেখতে পাই কারো 4টি সন্তান, 4 জন বাইরের রাষ্ট্রে এবং উন্নত রাষ্ট্রে বাস করে, কিন্তু পিতামাতা থাকছে ওল্ড হাউসে, কিন্তু তারা কি আদৌ আলেমি দিন? কিন্তু না, তাদেরকে দেখবো তারা ডাক্তার, তারা ইঞ্জিনিয়ার, এই যে এত বড় বড় ডিগ্রি দাঁড়ি হলো, মানে সেগুলো আসলে কোন পথে ব্যয় করছে? তো এটা তো একটা বিষয় রয়ে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সন্তান যখন আলেমি দিন হবে, কোরআনের হাফেজ হবে, তো আপনার জন্য কি ফায়দা রয়েছে? আপনার সন্তান হয়তো 2 টাকা কম উপার্জন করবে, কিন্তু সেই 2 টাকা থেকে 1 টাকা আপনাকে দিবে। আপনার সন্তান হয়তো সে 3 বেলা ওই রকম ভাবে খেতে পারবে না, হয়তো পান্তা ভাত খাবে বা ভর্তা দিয়ে ভাত খাবে, কিন্তু সেই ভর্তার বাগিদার আপনাকেও বানাবে। তো ওই রকম সন্তানের তো প্রয়োজন নেই যে মাংস খাচ্ছে, ডিম খাচ্ছে, মাছ খাচ্ছে, কিন্তু আপনার ভাগ্যে হয়তো দেখারও সৌভাগ্য হয় না, খাবেন তো পরের বিষয়। তো এসে ভালো না যে ছেলে পান্তা ভাত খা কিন্তু আমাকে নিয়ে খাক, ছেলে ভর্তা দিয়ে ভাত খা কিন্তু আমাকে নিয়ে খাক।
এটা হচ্ছে কোরআনের একটি মহত্ব। এই কোরআন আল্লাহ তাআলা যাদের অন্তরে দিয়েছেন, এই কোরআনের ইলম যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা তার মহত্ব দুনিয়াতে আল্লাহ তাআলা দেখাচ্ছেন।
এটা হচ্ছে সাধারণ দুনিয়ার একটা বিষয়, আর আমাদের জানি দুনিয়াটা ক্ষণস্থায়ী, হয়তো কিছুদিন সারা, সেই কিছুদিন ভালো থাকার জন্য মাতা পিতা যারা আত্মীয় স্বজন ঘনিষ্ঠ সবাইকে ভুলে যায়, কিন্তু আপনার ছেলে যখন হাফিজে কোরআন হবে, দুনিয়াতে তো ফায়দা এটা রয়েছে যে সে আল্লাহকে ভয় করার জন্য, কোরআনকে নিজের মধ্যে লালন করার জন্য, ধারণ করার জন্য তার মনটা এরকম হয়ে যায়, সারা জীবন কষ্ট হলেও পিতামাতার বোঝা সে কাঁধে সানন্দে চিত্তে, এরকম নয় যে বিরক্ত হয়ে হাসি মুখে তারা বহন করে পিতামাতার খরচটা ব্যয়টা। আর বর্তমান সময় আমরা জানি যে কেউ কাউকে সহ্য করতে চায় না, কিন্তু একজন হাফিজ কোরআন একজন আলিমে দিনের পিতামাতার আপনি খোঁজখবর নিয়ে দেখেন যে তাদের সন্তান তাদেরকে নিয়ে কত খুশি আছে। দ্বিতীয়ত হচ্ছে আখেরাত, আখেরাতে সেই পিতামাতার জন্য কি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল কুরআনা ওয়া হাফিযাহু আদখালাহুল্লাহুল জান্নাহ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
যে কুরআন পড়বে এবং হিফজ করবে,
আচ্ছা,
আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এটা তো কুরআনের যে হাফিজ তার একটা মর্যাদা। এখন সেই হাফিজ হয়ে তার এখানে সীমাবদ্ধ নয়, তার ব্যাপারে বলতেছেন ওয়াশাফাআহু, আল্লাহ তাআলা তাকে শাফাআত করার হুকুম দিবেন, ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, তার যে পরিবার আছে পরিবার বর্গের মধ্যে থেকে 10 জন ব্যক্তিকে শাফাআত করার তাকে আল্লাহ তাআলা হুকুম দিবেন বা তাকে ইজাজত দিবেন। কুল্লুহুম কাদিস্তাউজাবান্নার, যে সেই সকল ব্যক্তিদের, যে আপনার পিতামাতা হয়তো জান্নাতে হয়ে গেছে তাদের আমলের কারণে তো তারা বাদ, আপনার দাদা দাদি হয়তো জান্নাতে তাদের আমল কারণে চলে গেছে তো তারাও বাদ, ওই সকল ব্যক্তিদেরকেই দিবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কুরআন হিফজ করার বরকত।
জি,
যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় এর ব্যাপারে এরকম ফজিলত,
এরকম ফজিলত আমি দুনিয়ার কথাই বললাম না, সে তো দুনিয়াতে আপনাকে দেখতে চাচ্ছে না, আর আখিরাতের ময়দানটা তো ওইরকম হবে যে প্রত্যেকে দেখে পালায়ন করবে।
অর্থাৎ যত সার্টিফিকেট কবরে নিয়ে গেলে কাজে আসবে
না, কিন্তু
এই কোরআনের সার্টিফিকেট নিয়ে গেলে দুনিয়াতে আলহামদুলিল্লাহ বরকত আছে, আখিরাতেও আল্লাহ তাআলার দয়ায় বরকত আছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফিজ ও কোরআনদেরকে বলবেন,
জি,
ওয়ারতাকি ওয়ারাদ্দিন, যে তোমরা পড়ছে থাকো আর মর্যাদা অর্জন করতে থাকো। আপনি দেখেন কোরআন পৃথিবীটা হচ্ছে দারুল আমল, অর্থাৎ আমল করার আমরা ঘর বলতে পারি, আমলের জায়গা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত, অর্থাৎ এখানেই আমরা আখিরাতের জন্য যা পারি সঞ্চয় করে নিয়ে যেতে হবে। এইখানে আমরা নামাজ পড়ব, নামাজের আমরা প্রতিদান কিয়ামতের দিন পাবো। এখানে আমরা রোজা রাখবো, রোজার প্রতিদান পাবো। যত ভালো কাজ আছে সবকিছুর প্রতিদান আমরা কিয়ামতের দিন পাবো, দুনিয়ায় যতটুকু আমরা করেছি। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফিজ ও কোরআনদেরকে বিশেষভাবে বলবেন যে কোরআনে পাক তুমি হিফজ করেছ, মুখস্থ করেছ, এর উপর আমল করেছ, এখন পড়তে থাকো আর মর্যাদা পেতে থাকো। অর্থাৎ কোরআনে পাকের আপনি আমল দুনিয়ায় করেছেন, কোরআনে পাক আপনি হিফজ করেছেন, এই একটা বিষয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফিজদের বিশেষভাবে মানুষদের সামনে সম্মানিত করবেন, যে এখন তুমি পড়তে থাকো আর মর্যাদা তুমি পেতে থাকো। কিতাবের মধ্যে এসেছে যে জান্নাতের সর্বোচ্চ পর্যায় কতটি বা মর্যাদার স্তর কতটি, বলা হয়েছে কোরআনের আয়াত যতটি মর্যাদার স্তর তত উচ্চ, অর্থাৎ 6666, এটা তো প্রসিদ্ধ, মতভেদ তো আছে জান্নাতের মধ্যে যে মর্যাদাটা সেটা কোরআনের আয়াতের সাথে রিলেটেড। অর্থাৎ একজন হাফিজে কোরআন আল্লাহ পাক সেদিন হুকুম করবে পড়তে থাকো আর মর্যাদাবান হতে থাকো, তোমার মর্যাদা তুমি নিতে থাকো। একজন হাফিজে কোরআন সে কোরআন তেলাওয়াত করতে 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 সর্বোচ্চ পর্যায়ে যেটা শেষ ঠিকানা যেটা মর্যাদা সেখানে গিয়ে উপনীত হবে।
আল্লাহু আকবার।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কোরআনে হাফিজদের ব্যাপারে হাদিসটা এসেছে যে আল্লাহ তাআলা কোরআনের হাফিজদেরকে তাদের পিতামাতাদেরকে এমন একটি তাজ পরাবেন, কিয়ামতের দিন একটি তাজ পরাবেন। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশেষভাবে তাদের একটি মুকুট পরাবেন, আর মুকুটের যে জ্যোতি হবে সেটা সূর্যের ন হবে, তাদেরকে এমন পোশাক পরিধান করাবেন যে পোশাকের মূল্য দুনিয়ার সকল কিছুর বিনিময়ে যে পোশাকের মূল্য হবে না।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনছিলাম। আসলে দেখেন আমরা এখন যে আলোচনাটা করছি এটা কিন্তু কোরআনের শুধু মহত্ত্ব না, কোরআনকে যারা হেফজ করেছে তার মহত্ত্ব আমরা শুনছি না। আল্লাহু আকবার, মানে কোরআন এটা কেমন একটা বরকতময় কিতাব। আই হাই হাই, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে কোরআন পড়ার তৌফিক দান করুক, আমিন। আসলে দর্শকবৃন্দ, অনেক দুঃখের ব্যাপার হলেও এটি সত্য, আমরা অনেকেই ভালো ইংলিশ পড়তে পারি, ভালো ইংলিশ জানি, মাসালাও অনেক কিছু বলে দিতে পারি, অনেক কিছু পড়তে জানি, কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না, কোরআন আমার সময় নেই, কোরআন শিখার সময় নেই, কোরআন শিখতে পারি না। অনেক বা যারা এই মুহূর্তে দেখছেন, আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন, আপনারও মনে হতে পারে যে আমি কোথায় শিখবো বা কোথায় আছে। আলহামদুলিল্লাহ আপনাকে বলবো, দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ এক ডিপার্টমেন্টও আছে যেটাকে প্রাপ্তবয়স্ক কোরআন শিক্ষা বলা হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মহত্ত্ব, কোরআনের মর্যাদা, মান সম্মান, এর সমস্ত বরকত আমাদেরকে নসিব করুক। দর্শকবৃন্দ, আমরা আলোচনা শুনছিলাম যে কোরআনের মহত্ত্বের ব্যাপারে। আমাদের সাথে যারা ফেসবুকে যুক্ত হয়েছেন তাদের নামটি একটু নেব। মোহাম্মদ রবিউল করিম ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, মাশা আল্লাহ। তারপর আমাদের সাথে তহিদ ইসলাম সজীব ভাই রয়েছেন, মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি ভাই রয়েছেন, তারপর আমাদের সাথে রেজাউল করিম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, তৌসিফ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, সজীব আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদেরকে দেখছেন নূর হুসাইন ভাই, তানজিল রাজা ভাই, মোহাম্মদ আরিফ আত্তারি ভাই আমাদের সাথে, নূরে মদিনা আইডি থেকে যুক্ত রয়েছেন, আমিরুল ইসলাম আত্তারি ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, সুহেল আহমেদ চৌধুরী ভাই ইনি কমেন্টস করেছেন মাশা আল্লাহ, শাহ নাবিল আত্তারি থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন মাশা আল্লাহ, আপনাদেরকে বলবো আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ কোরআনের ব্যাপারে আরও তথ্য আপনারা জানতে পারবেন। জি হ্যাঁ, শুনছিলাম আমরা কোরআনের মহত্ত্বের ব্যাপারে। আলহামদুলিল্লাহ, কোরআনুল করিম এটি এমন মহৎ একটি কিতাব যে কোরআনের ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 77 নং আয়াতে মুবারাকা থেকে 80 নং আয়াতে মুবারাকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটি সম্মানিত কিতাব। হায় হায়, যেখানে আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটি একটি সম্মানিত কিতাব। এরপর বললেন ফি কিতাবিম মাকনুন, আর যা আছে এক গোপন কিতাবে। আল্লাহু আকবার! কোরআনের মহত্ব মর্যাদা কি, আপনি যতই টাকাওয়ালা হন, যতই বড় লোক হন, যতই আপনি দুনিয়াবী শক্তিশালী হন, আপনি কোরআনকে ধরতে পারবেন না পবিত্রতা ব্যতীত। আপনি যদি পবিত্র সারা কিতাব ধরেন তাহলে আপনি গুনাগার হবেন। এটি এমন একটি কিতাব, আপনাকে পবিত্রতার সাথে এই কোরআনকে টাচ করতে হবে, ছুঁইতে হবে। এরপর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বললেন তানজিলুম মির রব্বিল আলামিন। হায় হায়, এটির মহৎ বোঝার জন্য এত যদি যথেষ্ট না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, নাজিলকৃত কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বরকত আমাদের সকলকে নসিব করুক, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের যত মরিচা আছে, অন্তরের শিফা হিসাবে আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন, মাউইযাতুম মির রব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এটি নসিহত পাঠিয়েছেন।
জি, বলছিলেন যে অনেকেই অনেক টাকা খরচ করে অন্যান্য জ্ঞান অর্জন করছে।
জি, আচ্ছা এখানে একটা জিনিস আবার উল্লেখ করে দিই, হয়তো অনেক আবার মন খারাপ করতে পারে, এটার মানে এটা না যে কেউ যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার আমরা এনাদেরকে খারাপ বলবো। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক, সর্বপ্রথম তো কোরআন তো শিখতে হবে,
অবশ্যই কোরআন শিখতে হবে।
জি,
যে আবার অনেকেই মানসিক আপনার ব্যাধিতেও ভুগে, শান্তি পায় না, তো তাদের জন্য যে আমরা দেখি যে বিভিন্ন এখন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন বড় বড় আপনার ভার্সিটি থেকে মানে এই সংবাদগুলো এখন আসছে আত্মহত্যার বা সুইসাইড, মানসিক অশান্তির কারণে। তো তাদের জন্য বলবো বিশেষভাবে যে কোরআন পড়ুন। আপনি বলছিলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন,
যে কোরআন হচ্ছে এমন একটি বিষয় যেটা হচ্ছে শিফা। আমরা শিফা করি, আরোগ্য খুঁজি। আমরা যে মনোবিজ্ঞানী আছে তাদের কাছে যে আমার আসলে কি সমস্যাটা আমি ধরতে পারছি না, আমি কি কারণে আসলে বিষাদে ভুগি, আমার কেন বিষণ্ণতা আমি নিজেও বুঝতে পারছি না, তখন আমরা একজন মনোবিজ্ঞানীকে খুঁজি। সকল শিফা, সকল রোগের আরোগ্য হচ্ছে এই কোরআন। কোরআনের আয়াতগুলো পাঠ করুন, আপনার মনে শান্তি চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল
কুলুব,
যে আল্লাহ তাআলার যে জিকির, আর কোরআন হচ্ছে অনেক বড় একটা জিকির। আপনি বললেন ইন্না নাহনু নাযযালনা যিকর, আল্লাহ তাআলা স্বয়ং এই কোরআনকে কি বলেছেন, জিকির বলেছেন। তো সেই জিকির করার ব্যাপারে বলা হয়েছে এবং অন্তরের প্রশান্তি এই জিকিরের মধ্যেই রয়েছে। সুতরাং বলবো ঠিক আছে, আপনি ডাক্তার হচ্ছেন, যদি নিয়ত ভালো থাকে যে মানুষের সেবা করার, অবশ্যই এর মধ্যেও বরকত রয়েছে, এর মধ্যে সব রয়েছে, যদি আপনার নিয়ত ভালো থাকে, পাশাপাশি কোরআনটাকেও শেখা। কোরআনের মহত্ব বিষয়ে বলতে গেলে তো এটা দীর্ঘ আলোচনা, অনেক যারা ফুকাহে কেরাম আলোচনা করেছেন, ঘন্টা আলোচনা করেছেন কোরআনের ব্যাপারে, যে এর মহত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি, যে এটা এরকম সম্মানী কিতাব, এটা এমন একটা কিতাব যে তোমরা এর যদি যারা অস্বীকার করো তো এর যে সুরাগুলো রয়েছে এর মতো তো কোনো একটি সুরা নিয়ে আসো, কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি, শুধু তোমরা যে একা সেটা করবে না, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ এবং আল্লাহওয়ালা যারা আছে তাদের ব্যতীত তোমাদের যারা সহযোগী আছে, তোমাদের সঙ্গ যারা দেয় সকলকে নিয়ে নাও, তারপরে এর মতো একটা সূরা নিয়ে এসো, তো অপারগ হয়ে গেল। ফা ইল্লাম তাফালু ওয়া লান তাফালু, যে তোমরা পারবে না, যদি না পারো তাহলে কখনো পারবে না, অর্থাৎ এটা তোমাদের দ্বারা সম্ভবই না,
সম্ভব না, চাইলেও
পারবে না। তারপরে বলা হচ্ছে তারপরে যদি তোমরা এটাকে অস্বীকার করো, তোমরা ওই আগুনকে ভয় করো যেটার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। তো এ ব্যাপারে চমৎকার ঘটনা তো রয়েছে আপনার, এখানে প্রথমত আল্লাহ তাআলা বলেছেন একটি সূরা নিয়ে আসার জন্য, পরবর্তী বলেছেন যে এর মধ্যে 10টি কোনো আয়াত নিয়ে
আসার,
পরবর্তী বলছেন যে 10টি আয়াত লাগবে না, একটি আয়াতই নিয়ে আসো, সেটাও অপারগ হলো। তো যখন আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ জানালো, তো মক্কার কাফেররা যারা ছিল আল্লাহ তাআলাকে অস্বীকার করতো, তারা ঠিক করলো যে আমরা এর মতন একটা সূরা নিয়ে আসবো। তো তারা এর জন্য একটা তহবিল সংগ্রহ করলো, যে এর জন্য কিছু মানুষ তো নিযুক্ত করতে হবে যারা হুবহু এরকম কিছু আয়াত বানিয়ে নিয়ে আসতে পারবে,
যারা মক্কার মধ্যে অনেক নাম দামি যারা কি ছিল,
কবি
ছিল, যারা
সাহিত্যিক,
বালাগাত ফুসাহাতের মধ্যে অনেক
অলঙ্কারবিদ যারা ছিল, এবং তাদের ওই সকল যুগের যারা কবি ছিল এদের কবিতাগুলো এখনো পাঠ করানো হয় আরবের যে সাহিত্যটাকে বোঝার জন্য, আরবে ভাষাটাকে
বোঝার জন্য। মোল্লা কাতে একটা কিতাব আছে, আপনি তো পড়েছেন, জামিয়াতুল মদিনাতে পড়া হয়। আসলে এটা পড়লে বোঝা যায় যে আসলে আরবির মধ্যে কত কিছু আছে,
কত কিছু আছে। তো সেই সকল পণ্ডিত আর আরবদের নিজেরা গর্ব করে বলতো আমরা আরবি, আর বাকি সকল মানুষদেরকে বলতো যে উজমি, অর্থাৎ এরা বুবা, আমাদের সামনে এদের কথা বলার যোগ্যতাই নেই। অর্থাৎ তাদের ভাষাটার গভীরতা এরকম ছিল এবং এর মধ্যে যে আপনার শব্দের ভান্ডার এত বিশাল, একদম অনেক বিশাল একটা ভান্ডার, শব্দ ভান্ডার হচ্ছে আরবি ভাষাটার।
হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে। তো তারা সবাই একত্রিত হয়ে গেল এবং তহবিল সংগ্রহ করলো যে ওই রকম একটা অনুরূপ কোরআনের মতো সূরা নিয়ে আসবে। তারা দীর্ঘদিন পর নিয়ে আসলো আলফিল মালফিল। তো এটা শুনে বড়রা কি বলবে, ছোট বাচ্চারা হাসতে লাগলো যে কি নিয়ে আসলো এক বছরে তো গবেষণা করে। পরবর্তী বলতে লাগলো তোমরা তো শুধু টাইম নষ্ট করলা, নতুন কিছু করো। বললো, তারা আশ্বস্ত করলো যে আমরা আসলে নতুন কিছু নিয়ে আসছি, আপনারা আবার আমাদেরকে টাকা দিন। পরবর্তীতে আবার এক বছর গবেষণা করে তারা তো সূরা বের করতে পারলো না, বললে যে আমরা তো নিয়ে আসতে পারি না, তবে আমরা সুন্দর একটা চমৎকার তথ্য নিয়ে এসেছি। বলে সেটা কি? বলে কোরআনের মধ্যে এরকম চারটি শব্দ আছে যেগুলো আসলে অর্থাৎ কোরআনকে যে বলা হয় এত উচ্চ মাপের একটি গ্রন্থ, এই চারটি শব্দ সেটা অস্বীকার করে যে কোরআনের মধ্যে এরকম চারটি শব্দ আছে যেটা কোরআনের সাথে যায় না, বা একটা উঁচু মাপের কিতাব হওয়ার জন্য যে রকম শব্দ দরকার এই শব্দগুলো আসে না, অর্থাৎ এই শব্দগুলো যায় না। তো বললে কি এত সত্যতা যাচাই করতে হয়? তো বললেন এর সত্যতা আমরা কিভাবে যাচাই করতে পারি? সকলে মিলে তারা পরামর্শ করলো যে আমাদের মধ্য থেকে এরকম একজন ব্যক্তি আছে যে আমাদের থেকে আলাদা হয়ে গেছে শুধু তার ভাষাকে রক্ষার করার জন্য, যেন তার ভাষাটা নষ্ট না হয়ে যায়, তাকে তালাশ করো। সে বিচার করবে আসলে এই শব্দগুলো কি আসলে আরবি কি, আর এগুলো কি আসলে সেই রকম মাপের কিনা। তো সেই ব্যক্তিকে তারা খুঁজে বের করলো, বের করার পর জিজ্ঞাসা করলো যে এরকম এরকম বিষয়। তখন সেই ব্যক্তি তাদেরকে রদ করেন সেই চারটি শব্দের মাধ্যমে। তো শুনে সাথে সাথে বলে যে আমরা যে বিচার নিয়ে বা যে সমাধানের জন্য এসেছি, তো শুরুতেই সেই চারটি শব্দ ব্যবহার করলো। অর্থাৎ সেই যে মাধুর্যপূর্ণ ভাষী, যে তার ভাষাকে রক্ষা করার জন্য তিনি আলাদা চলে গিয়েছেন, সেই ব্যক্তির কথা শুরুই করেছিলেন এই চারটি শব্দের মাধ্যমে। তার মানে বোঝা যাচ্ছে যে কোরআন ওই রকম একটা গ্রন্থ যার মধ্যে সকল কিছু রয়েছে। আপনার এটা ভাষার মাধুর্যতা যদি বলি, জ্ঞানের গভীরতা যদি বলি, আর আপনার শ্রুতি মধুর বিষয়টি সবগুলো রয়েছে কোরআনের পাখের মধ্যে।
সুবহানাল্লাহ, বলা হয়ে থাকে যে কোরআন এটি এমন একটি কিতাব যে আমরা দুনিয়াতে যেভাবে লাইট ব্যবহার করি, অন্ধকারের জন্য লাইট ব্যবহার করা হয়, তো কবরের অন্ধকার, কিয়ামতের অন্ধকার, ফুলসিরাতের অন্ধকার, এই ফুলসিরাতের অন্ধকারের জন্য, কবরের অন্ধকারের জন্য কিছু লাইট রয়েছে, নূর রয়েছে। তো তার মধ্যে থেকে বলা হচ্ছে যেমন নামাজ আছে, এভাবে বলা হচ্ছে কোরআন এটি একটি নূর। এবং বলা হচ্ছে যে এরকম বুজুর্গদের ব্যাপারে ঘটনাও রয়েছে যে আল্লাহ তাআলা দেয়া আলহামদুলিল্লাহ, যখন কোনো বুজুর্গ একজনের ব্যাপারে বর্ণিত আছে, আল্লাহর একজন নেককার বান্দা, সে সব সর্বদা কোরআনের তেলাওয়াত করত। তো আল্লাহ তাআলার দয়ায় ইনি যখন মৃত্যু হলো, ইনার কবরে যাওয়ার পর ফেরেশতারা যখন ইনাকে কোনো কারণে, ইনার ভুলের কারণে, গুনাহের কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার জন্য আসছে, তখন কোরআনুল করিম এক এক সময় যখন পায়ের দিক থেকে আসলো, তখন পায়ের সামনে গিয়ে দাঁড়ালেন, যখন সামনের দিক থেকে ধরতে আসলেন, তখন সামনের দিক থেকে গিয়ে বাধা হয়ে দাঁড়ালেন। তো ফেরেশতারা প্রশ্ন হচ্ছে তুমি কে? তো উত্তর দিল যে আমি হচ্ছে কোরআন, আমি ওই কোরআন, যেই কোরআনকে এই ব্যক্তি রমজানুল মুবারকে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাগ্রত হয়ে ইবাদত করে এবং তেলাওয়াত করেছে। তো বলা হচ্ছে তাহলে তোমার কাজ কি? তো বলা হচ্ছে যে আমি যতক্ষণ পর্যন্ত একে এখান থেকে তার বিপদ থেকে উদ্ধার না করবো, ততক্ষণ আমি তার সাথে থেকে যাব না। সে দুনিয়াতে আমার সঙ্গ দিয়েছে, এখন আমি তার সঙ্গ দিব। সুবহানাল্লাহ। তো কোরআনুল করিম এটি এমন একটি কিতাব আল্লাহ তাআলার দেয়া আলহামদুলিল্লাহ, যা আমার কবরে কাজে আসবে, আমার হাসরে কাজে আসবে, আমার ফুলসেরাতে কাজে আসবে, এবং এটি আমার আপনার প্রত্যেকের কবরের নূর হিসাবে যদি ব্যবহার হয়, আর এটি হচ্ছে আলহামদুলিল্লাহ কয়েকটির মধ্যে একটি হচ্ছে কোরআন, যেটি আলো হিসাবে, নূর হিসাবে ব্যবহার হবে, এবং এমন একটি কিতাব পৃথিবীর মধ্যে ওয়াহিদ একটি কিতাব যে কিতাব মানুষকে সাফাত করবে। সুবহানাল্লাহ। এখন অনেকে যারা বলে যে সাফাত নাই, সাফাত নাই, কোরআনের মহত্বের মধ্যে তো একটা মহত্ব, কোরআন সাফাত করবে, হাদিসে পাকের মধ্যেও আছে। তো এখানে মাযাল্লাহ এরকম বলা, যাই হোক, আমাদের অনুষ্ঠান তো আর ওইদিকে না, এতটুকুই মূল কথা যে আলহামদুলিল্লাহ কুরআনুল কারীম এটি এমন একটি কিতাব যা আমার আপনার দুনিয়া এবং আখেরাতকে সুন্দর করবে।
আমরা যদি আমাদের বুজুর্গানে দিনের ব্যাপারে দেখি, তাদের কোরআনের প্রতি কিরকম মহব্বত ছিল।
আচ্ছা,
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলের জীবনীর মধ্যে অধ্যয়ন করলে পাওয়া যায়
জি
যে তিনি এত কোরআন খতম দিয়েছেন যে তার যে জীবনীটা রয়েছে 10 বছর বাদ দিয়ে পরবর্তী যে জীবনীটাকে যদি হিসাব করা হয় তাহলে প্রতি 3 দিনে তিনি একবার খতম কোরআন
দিয়েছেন।
অর্থাৎ 10 বছর পর থেকে বাকি যে সময়টা প্রতি 3 দিনে তিনি একটি কোরআন, তার মানে প্রতিদিন তিনি 10 পারা করে তেলাওয়াত করেছেন। অথচ তিনিও কিন্তু দুনিয়াদারি করে গিয়েছেন, তিনিও কিন্তু যে পৃথিবীর যে ব্যবসা বাণিজ্য, দুনিয়ার যে ব্যবসা বাণিজ্য তিনি করেছেন, তার অনেক বড় ব্যবসার প্রতিষ্ঠান ছিল, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তো এতগুলো করার পরে কিন্তু কোরআনের প্রতি তাদের একটা মহাব্বত, তাদের ভালোবাসা থেকে তারা কিন্তু ঠিকই কোরআন তেলাওয়াত করে নিয়েছেন।
উমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে উঠে ঘুম কোরআন নিতেন আর চুমু খেতেন, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম।
হ্যাঁ,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার আল্লাহ তাআলার সাথে কথা বলতে ইচ্ছা তখন আমি কোরআন পড়তে থাকি।
হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তো রবের কালাম, এর চেয়ে বড় মর্যাদাপূর্ণ আর কি হতে পারে? আমার রবের কালাম, আমি শিখছি বা পড়ছি, মানে আমার রবের সাথে আমার যুক্ত হচ্ছে, আমি রবের সাথে আমি কালাম করছি, সুবহানাল্লাহ। একটু যদি চিন্তা করা হয়, আর যেহেতু মাশাআল্লাহ আলোচনার দিকে আসবো, অনেক সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ আমাদের সাথে আছেন মাশাআল্লাহ, আজকের যেহেতু কোরআনের মহত্ব নিয়ে আলোচনা, আমাদের সাথে মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই, ইনি রয়েছেন, কমেন্টস করেছেন যে মাশাআল্লাহ। সাইদুর রহমান ভাই আমাদের সাথে আছেন, তারপরে আমাদের সাথে নাজমুল রেজা ভাই, মোহাম্মদ নাজমুল রেজা ভাই কমেন্টস করেছেন মাশাআল্লাহ। তারপর আমাদের সাথে মুজাম্মেল রেজা ভাই যুক্ত হয়েছেন, আমাদের সাথে মোহাম্মদ রিফাত সরকার ভাই যুক্ত হয়েছেন, তারপর আমাদের সাথে মোহাম্মদ নাজমুল রেজা ভাই আমাদের অনুষ্ঠান দেখছে, উনি কমেন্টস করেছে যে অনেক কিছু শিখতে পারলাম আপনাদের এই অনুষ্ঠান থেকে, মাশাআল্লাহ। প্রিয় ভাই নাজমুল রেজা ভাই, আপনাকে অসংখ্য মুবারকবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়ে আলহামদুলিল্লাহ এমন কিতাব, মনে রাখবেন আমি কবরে যাব, আখেরাতে যাব, সব কিছু বাদ দিই, শুধু দুনিয়াতে চিন্তা করি, নামাজ, এটা প্রত্যেকের জন্য ফরজ। আর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা তো আবশ্যক না?
জি জি,
কোরআন তেলাওয়াত ছাড়া এখন তো মাযাল্লা অনেকে আছে বাংলাতেও নামাজ পড়ার দাবি করে, নাউজুবিল্লাহ। তো দেখেন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা আমাদের থেকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক। কোরআন আমাকে আপনাকে শিখতে হবে, এখানে কোনো অজুহাত চলবে না। হুজুর, আপনি শেষ পর্যায়ে কি বলবেন? অনেকের প্রশ্ন, আমার তো অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা, আমি অনেক, আমার সন্তানেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বাংলা ইংলিশ নিয়ে ব্যস্ত, এই কোরআন কখন আবার শিখবে, এটা কি জরুরি বা কি বলবেন?
অতটুকু অংশ পরিমাণ একজন ব্যক্তির জন্য জানা আবশ্যক বা মুখস্থ রাখা আবশ্যক, যতটুকু পড়লে নামাজের ফরজটা আদায় হয়ে যাবে।
আচ্ছা,
তো অবশ্যই শিখতে হবে। এবং
আচ্ছা, এটা কি তাসবিহ সহকারে পড়তে হবে নাকি? অনেকে আছে বাংলা অর্থ, যেহেতু আজকের অনুষ্ঠান, অনেকে আছে বাজারের মধ্যে সহজ বাংলা উচ্চারণ কোরআন আছে, এটা অনেক সমস্যা কি?
এটা তো অনেক বড় সমস্যা। অনেক বড় সমস্যা হচ্ছে, আমরা যারা বাংলা, আমরা বলি যে আমি শিক্ষিত, এবং প্রত্যেকটা ভাষাকে রক্ষা করার জন্য কিছু বিশিষ্ট ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে নিযুক্ত রাখা হয়েছে।
আচ্ছা,
তাদের দিন রাত প্রচেষ্টা হচ্ছে ভাষাকে কিভাবে রক্ষা করা যায়।
আচ্ছা,
এবং তারা এর জন্য কাজ করে যাচ্ছে। আপনি যদি
তাহলে
মানানের হেরফের করে,
আপনি যেটা বললেন, তাহলে আমার মনে হচ্ছে এখন যারা বাংলাতে নামাজ পড়ার দাবি করে, তাহলে এরা মনে হয় সরকারের ভাষাকে বাঁচানোর জন্য এখন নামাজের মধ্যে নিয়ে আসছেন।
না না না, ওইরকম বিষয়টা ওইরকম না,
করতে পারবে চাইলে এরকম
না। আমি ওইটাই বুঝাতে চাচ্ছি যে সাধারণ আমাদের যে আমাদের বাংলা ভাষা, আমরা আমাদের মাতৃভাষা, মাতৃভাষাকে রক্ষা করার জন্য অনেক নানা ধরনের চিন্তা ভাবনা। কেননা আপনি যদি বানানের রীতিটা না ঠিক রাখেন, লেখার মধ্যে যদি আপনার বানানের রীতি ঠিক না থাকে, তাহলে একটু এদিক সেদিক হলেও অর্থের অনেক বড় পার্থক্য চলে আসবে। আর সেটাকে সামঞ্জস্য রাখার জন্য, সে বিষয়টাকে রাখার জন্য আমরা দেখি যে একই ধরনের উচ্চারণ কিন্তু দেখি অর্থ অনেক রকম হয়, এটা বাংলার ক্ষেত্রে হয়। তো আপনি কোরআন আল্লাহ তাআলার কালাম, সেখানে আপনি কুল হুয়াল্লাহু আহাদ এর জায়গায় যদি কুল বলে বসেন, অর্থ কোন জায়গায় দাঁড়াবে? বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি, যারা জ্ঞানী আছেন তারা বুঝে নিবে।
আল্লাহ তাআলা অনেকে বলতেছে হুজুর, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক বড় দয়ালু, যেভাবে পড়লে নামাজ কালাম পড়বে আল্লাহ মাফ করবে।
ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি চমৎকার বলেন যে তুমি যাবে পাথরের জমিতে চাষ করার জন্য, সেখানে হাল চাষও করবে না, কোনো কিছু করবে না, বীজ ফেলে দিবে পাথরের উপর আর আশা করবে যে আল্লাহ তাআলা দয়ালু ফসল উঠে যাবে, এটা তো বোকামি।
আচ্ছা,
আপনার ইবাদত করবেন না, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছেন, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, হাজার হাজার মানুষের মধ্যে থেকে আপনাকে সুস্থ রেখেছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এমনকি পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনাকে মুসলমান বানিয়েছেন, তারপরে যদি বলেন যে আল্লাহ তাআলা এত ব্যস্ত, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তা আল্লাহ তাআলার যে নিয়ামত গুলো একটা একটা করে যদি আপনাকে প্রশ্ন করা হয় তখন আপনি ভাববেন যে
আসলে আমি আমার আপনার আমাদের প্রত্যেকের প্রশ্ন এটাই যে আমি টাকা নেওয়ার সময়ও চিন্তা করি ভালো নোট খারাপ নোট কোনটি, এটা আমার বুঝে আসে। আমি ভালো নোট নিতে চাই, খারাপ নোট একটু ছিঁড়া হলে আমি নিতে চাই না। আমি দুনিয়াতে টাকা কিভাবে ইনকাম করে তা শিখে ফেলেছি, হ্যাঁ দুনিয়াতে আমি কিভাবে টাকা উপার্জন করব তাও জানি, আমি দিন দুনিয়া সব চিনি, কারোর সাথে ঝগড়া হলে আমার জায়গাটা কিভাবে ম্যাপে বের করতে হবে তাও আমার জ্ঞান আছে, হ্যাঁ কারোর সাথে খাবার বসতে হলে আমি কিভাবে খেলে আমারটা ঠিক মতো খেতে পারবো, আমি 3 বেলা না খেলে বাঁচবো না, এটারও আমার জ্ঞান আছে। সবাইকে
আমরা কিন্তু কোনো কিছুকে তাচ্ছিল্য করছি না, আপনার প্রত্যেকটা বিষয়ে জ্ঞান রাখা, আপনি এটা ভালো জ্ঞান রাখেন, তবে কোরআনের জ্ঞানও রাখতে হবে। আমরা যদি আমাদের বুজুর্গানে বা পূর্ববর্তী ব্যক্তিদের জীবনে দেখি, মনোবিজ্ঞানী সর্বপ্রথম কারা ছিল, কারাই পৃথিবীতে বড় বড় যে বিষয়গুলো আবিষ্কার কারা শুরু করেছিল, কারা জ্যামিতিকে পাণ্ডিত্য অর্জন করেছিল, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবো যে সর্বপ্রথম সেই মুসলমানদের নামই আসে। তো তারা কি কোরআন পড়েননি? কোরআন থেকে তারা এলেম অর্জন করেছেন, পরবর্তীতে সেটা কাজে লাগিয়েছেন। অতএব আমাদের রিসার্চ, আমাদের জ্ঞান অধ্যয়ন শুরুটা কোরআন থেকে হওয়া উচিত। যখন আমরা পরিপূর্ণভাবে এটাকে আমরা অকল কিছু উৎস হিসাবে নিব, তখন আমাদের কাছ থেকে আসতে কোরআন থেকে সবকিছু আমাদের কাছে আসবে, যে কোরআনে বর্ণনা রয়েছে, কোরআনে সবকিছু রয়েছে, কোরআনে আমাকে গাইডলাইন দিবে যে এভাবে চলো, তাহলে আমরা সঠিক পথ পেয়ে যাবো সকল
ক্ষেত্রে। মারহাবা, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, তাদের নামগুলো নিব একবার। মোহাম্মদ আরিফ আত্তারি ভাই, তারপরে মাহমুদুর রহমান ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, তারপরে আলমগীর আত্তারি ভাই জানিয়েছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা মাশাআল্লাহ জানিয়েছেন, আমিন আইয়ুব ভাই মাশাআল্লাহ আমিন লিখেছেন, তারপরে আমাদেরকে আলামিন আত্তারি ভাই আমাদের সাথে আছেন, তারপরে আব্দুল করিম ভাই মাশাআল্লাহ লিখেছেন চট্টগ্রাম ফটিকচুরি থেকে নি দেখছেন মাশাআল্লাহ, আল্লাহ তারা বরকত দান করুক। দর্শকবৃন্দ, অনুষ্ঠানও দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে আসছে, এতটুকুই বলবো, কোরআন আমাদেরকে শিখতে হবে, কোরআন আমাদেরকে জানতে হবে। কোরআনুল করিম এটি এমন একটি কিতাব, একটি হরফ পড়লে আল্লাহ তারা আমাদেরকে 10টি নেকি আল্লাহ তারা আমাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ। কোরআনুল করিম ধরলে সওয়াব, বুঝলে সওয়াব, দেখলে সওয়াব, হাতে নিলে সওয়াব, বুকে লাগালে সওয়াব, একে মহাব্বত করলে এর প্রতিদান আছে, একে ভালোবাসলে এর প্রতিদান আছে। আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ রসুল খুশি হবেন যখন আমি কোরআন শিখবো, কোরআন জানবো, আমার আখেরাত সুন্দর হবে। কেন শিখবো না? যাই হোক, আমাদের অনুষ্ঠান শেষের দিকে আলহামদুলিল্লাহ এই সমস্ত বিষয়ে আলোচনা জানা পুরো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে যদি 2 বাক্যে কোনো মেসেজ আপনার থাকে আব্দুল মুত্তালিব ভাইকে বলবো, বলে ইনশাল্লাহ আমরা বিদায় নেব ইনশাল্লাহ। জি
জি, একটা হচ্ছে আপনার ঘরে যদি শান্তি চান, নিজের অন্তরে শান্তি চান, কোরআনকে আঁকড়ে ধরুন, কোরআনকে গিলাপের মধ্যে পেঁচিয়ে কোনো এক জায়গায় ফেলে রাখবেন না, অবশ্যই সেটাকে প্রতিদিন
বুকের মধ্যে পেঁচানোর চেষ্টা করুন।
জি, বুকে লাগানোর চেষ্টা করুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের খেদমত করার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন।